ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। এখানে ওয়াশিংটনে আজকে মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
নির্বাচন কমিশন পুনর্গঠন প্রশ্নে প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের উদ্যোগ নিয়েছে।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে কলকাতায় আসছেন প্রতিনিধি দল।
তাছাড়াও খবরে রয়েছে বাংলাদেশে পর্ন সাইট নিষিদ্ধ করা হয়েছে।
30% মোবাইল ফোনের ট্রাফিক কিন্তু পর্নোগ্রাফি সাইটে যায়, এটা কদিন আগে খবরে বের হয়েছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। আজ মঙ্গলবার জাতিসংঘ বলেছে সিরিয়ার আলেপ্পো শহরের বিভিন্ন মহল্লায় সরকার সমর্থিত বাহিনী কমসে কম 82 অসামরিক লোককে হত্যা করেছে বলে তাদের কাছে খবর পৌঁছেছে। ওখানটায় এখন বিদ্রোহী দখলিত শেষ অঞ্চলগুলোর পুনর্দখল অত্যাসন্ন প্রায়। জাতিসংঘের অধিকার বিভাগীয় মুখপাত্র রুপার্ট কোলভিল জেনিভায় সাংবাদিকদের বলেছেন খবরাখবরের যথার্থ যাচাই করা কঠিন একটা কাজ এবং ওই হত্যাকাণ্ড ঠিক কখন সংঘটিত হয় সেটা পরিষ্কার নয়। আমরা কায়মনোবাক্যে আশা পোষণ করছি এসব খবরাখবর যেন সত্য না হয় অথবা এসব যেন অতিরঞ্জিতই প্রমাণিত হয়। কোলভিল জাতিসংঘ অথবা আন্তর্জাতিক রেডক্রসের মতো অন্য কোনো সংগঠনকে যেন আলেপ্পোর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেয়া হয় সে বাবদে আহ্বান জানিয়েছেন, যাতে অধিকার লঙ্ঘন নিয়ে যেসব উদ্বেগ উৎকণ্ঠার উদ্ভব ঘটেছে সেসবও দূরীভূত হতে পারে। মায়ানমারের সরকার ও সামরিক বাহিনী গত 3 মাসে রাখাইন প্রদেশের শত শত ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করার দায়ে দোষী বলে হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার গোষ্ঠী খবর দিচ্ছে। বলা হচ্ছে আরক্ষা বাহিনীর বিরুদ্ধে জঙ্গি হামলার শাস্তিবিধানেই এসব করা হয় বলে বলা হচ্ছে। অক্টোবর থেকে নিয়ে এ পর্যন্ত সরকারি বাহিনী কমসে কম 1500 ঘরবাড়ি জ্বালিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে গ্রামকে গ্রাম পোড়ানো হয়েছে, হাজার হাজার রোহিঙ্গাকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে। মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ এশিয়ার ডাইরেক্টর ব্র্যাড অ্যাডামস বলেছেন নতুন এসব তথ্যের সঙ্গে বর্মার সামরিক বাহিনী ও সরকারের দাবির সঙ্গে পরস্পর বিরোধিতা রয়েছে। তারা বলছে রোহিঙ্গা জঙ্গিরা নিজেরাই নিজেদের ঘরবাড়ি পোড়ানোর জন্য দায়ী, তবে উপগ্রহ মারফত যেসব চিত্র চাক্ষুষ করা গিয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যাই বলেছেন তাতে ওইসব ঘরবাড়িতে আগুন লাগানোর দায় পরিষ্কারভাবে সামরিক বাহিনীর দিকেই ইশারা করছে। ইতিমধ্যে মিয়ানমারের রোহিঙ্গারা নৌকোযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের সীমান্তরক্ষীরা নানা ধরনের বাধা দিচ্ছে এবং তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তাঁর রিপোর্টে।
বাংলাদেশে প্রবেশের সীমান্তরক্ষীদের নানা ধরনের বাধা সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গারা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি সহ বিভিন্ন সূত্র বলছে গত প্রায় 6 সপ্তাহে 300+ নৌকাযোগে 3500+ বেশি বাংলাদেশে প্রবেশের চেষ্টারত রোহিঙ্গাকে প্রবেশ করতে বাধা প্রদান এবং দেশে ফেরত পাঠানো হয়েছে। গত 3 দিনেই প্রায় 150+ ফেরত পাঠানো হয়। অতি সাম্প্রতিক রোহিঙ্গাদের প্রবেশ চেষ্টা বৃদ্ধির প্রেক্ষাপটে ওই সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষীরা নজরদারি আরো বাড়িয়ে দিয়েছে। ঢাকাও রোহিঙ্গাদের প্রবেশে বাধা দেওয়ার নীতিতে অনমনীয় রয়েছে। এ সত্ত্বেও গেল সপ্তাহ পর্যন্ত জাতিসংঘ এবং IOM সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এই দফায় 21,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ বলছে গেল কয়েক সপ্তাহে কমসে কম 10,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এদিকে মিয়ানমার সমস্যা সমাধানে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা ASEAN আগামী সপ্তাহে এক বৈঠক ডেকেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পাকিস্তান তার নবনির্মিত চীনের তৈরি করে দেয়া গোয়াদার বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বিশেষ মেরিটাইম বাহিনীর শিলান্যাস করেছে। এরই কেন্দ্রস্থলে থিতু রয়েছে চীন ও পাকিস্তানের মধ্যেকার বহু $100 কোটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি। চীন পাকিস্তান জুড়ে সড়ক, রেলপথ, সংযোগ ও বিদ্যুৎ প্রকল্পের নেটওয়ার্ক গড়তে $5,000 কোটি বিনিয়োগ করছে। এ সংযোগ বন্ধন পরিশেষে চীনের পশ্চিম সীমান্তঞ্চলবর্তী শিনজিয়াংকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করবে আরব সাগরবর্তী এই গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে। কর্মকর্তারা বলছেন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC-র এ পারস্পরিক সহযোগিতা গোয়াদারকে শিনজিয়াং থেকে চীনকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করবে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
চলতি 2016 সালে দুই বাংলাদেশি সাংবাদিক সহ রেকর্ড সংখ্যক 269 সাংবাদিক বিশ্বের বিভিন্ন দেশের জেলে আটক রয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। জানাচ্ছেন জহুরুল আলম তার রিপোর্টে।
এর আগে গত 15 বছরের ইতিহাসে বিশ্বব্যাপী জেলে আটক থাকা সাংবাদিকদের রেকর্ড ছিল 232 জন 2012 সালে। মঙ্গলবার নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিকদের অধিকার রক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা সিপিজে এক বিবৃতিতে বলেছে, 2016 সালের 1 ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক জেলে আটক ছিলেন তুরস্কে, যার সংখ্যা 81 জন, এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যেখানে আটক রয়েছে 38 জন। সিপিজের দেওয়া তথ্য মোতাবেক চলতি বছর জেলে আটক মোট সাংবাদিকদের মধ্যে 1/3 বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের যে সংখ্যা দেওয়া হচ্ছে তারা সরকারিভাবে আটক রয়েছেন, তাতে গুম হওয়া অপহরণকারী গ্রুপের হাতে বন্দি সাংবাদিকদের ধরা হয়নি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কাতারের নতুন শ্রম আইনে সেখানে কর্মরত শ্রমিকদের জন্য বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটবে বলে মনে করা হলেও সেটা হয়নি। দেশের শ্রমমন্ত্রী কাফালা বিলুপ্ত করার কথা বললেও মানবাধিকার কর্মীরা বলছেন ভিন্ন কথা। লন্ডন থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
দেশটিতে 20 লাখের বেশি বিদেশি শ্রমিক রয়েছে, এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশ। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর ইসা বিন সাদ যদিও দাবি করেছেন কাফালা বিলুপ করে নতুন আইন বিদেশি শ্রমিকদের স্বার্থ সুরক্ষা দেবে, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংস্থাগুলো বলছে এই কাফালার বিলুপ্তি ঘটলো সেটা যথারীতি টিকে থাকছে, বঞ্চনার অবসান ঘটাবে না। 2022 সালে ফিফার বিশ্বকাপ অনুষ্ঠানের অবকাঠামো নির্মাণে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই কাফালা ব্যবস্থায় কাতারে চাকরি নিয়ে এসেছেন। নির্মাণ শ্রমিক ও গৃহকর্মীর কাফালার অধীনে বিনিয়োগকারীর কাছে পাসপোর্ট রাখতে বাধ্য হতেন, এমনকি নিয়োগকারীর অনুমতি ছাড়া কাতার ত্যাগ করতে অসমর্থ থাকতেন। সে কারণে কাফালাকে দাসপ্রথার সঙ্গে তুলনা করা হয়েছে। গত সপ্তাহে সুইস আদালতে সংক্ষিপ্ত বিদেশি শ্রমিকদের পক্ষে একজন বাংলাদেশি শ্রমিক মামলা দায়ের করেছেন। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন শ্রম আইন কার্যকর হলো কাতার একটি দাস রাষ্ট্র রয়ে গেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট রূপে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তাঁর আগামী প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর পদের জন্য এক্সন মোবিল কোম্পানির চেয়ারম্যান এবং শীর্ষ নির্বাহী কর্তা রেক্স টিলারসনকে বেছে নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে মিত্র সম্পর্ক রয়েছে টিলারসনের এবং পেশাজীবনের 41 বছর কেটেছে তাঁর ওই একই তেল কোম্পানির সঙ্গে। ট্রাম্প বলেছেন আন্তর্জাতিক একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় তাঁর যে জ্ঞানগম্যী অভিজ্ঞতা সেটাই পররাষ্ট্র দফতরকে সাফল্যজনকভাবে পরিচালনায় মদত যোগাবে তাঁকে। এর আগে এবছরেই টেক্সাস ইউনিভার্সিটিতে বক্তৃতার সময় টিলারসন বলেছিলেন পুটিনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর সঙ্গে পরিচয় তাঁর দীর্ঘ 15 বছরের। দুর্নীতিবিরোধী মতাদর্শী সংগ্রামী এক ব্যক্তি ঘোষণা দিয়েছেন রাশিয়ায় 2018 সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্টের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক কোনো পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তাঁর উপর যে বিধিনিষেধ ছিল সেটা এই মাত্র গেল মাসেই প্রত্যাহৃত হয়েছে। প্রগ্রেস নামের বিরোধী পার্টির নেতা 40 বছর বয়সী অ্যালেক্সাই নাভালনি বর্তমান গদ্দিনশীন প্রেসিডেন্টের কট্টর বিরোধী সমালোচক এবং পুটিনকে তিনি উৎকোচ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করে থাকেন। ইতালির এক আদালত ভূমধ্যসাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মাপের এক বিপর্যয়ে শত শত মানুষের মৃত্যুর জন্য দায়ী বলে অভিযুক্ত তিউনিসিয়ার এক নাগরিককে দোষী সাব্যস্ত করেছে। বঙ্গোপসাগরের সাইক্লোন বিপর্যস্ত করল চেন্নাই সহ সমগ্র তামিলনাড়ু উপকূল। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভোডাফোন কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের পরিষেবার যে সার্ভার সেটি থাকে চেন্নাইতে, ঝড়ের দাপটে সেটি কয়েক ঘন্টা অচল হয়ে পড়ে। সোমবারের এই দুর্যোগে কলকাতা চেন্নাই 7-7টি ফ্লাইট বাতিল হয়। বস্তুত চেন্নাই বিমানবন্দর স্বাভাবিক হতে মঙ্গলবার, হাওড়ামুখী চেন্নাই মেল ছাড়তেই পারল না সোমবার। কলকাতাগামী করমণ্ডল এক্সপ্রেস ভিন্ন রুটে চালানো হচ্ছে। গত শীতে অপ্রত্যাশিত অতি বর্ষণে তামিলনাড়ুতে বহু মানুষের মৃত্যু হয়েছিল। এবার সাইক্লোন নিয়ে আগাম সতর্ক হয়েছিল প্রশাসন। প্রধানত ভেঙে যাওয়া কয়েকটি দেওয়ালে চাপা পড়ে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে চেন্নাইতে। তবে সোমবার বেশিরভাগ থেকেই সাইক্লোনের দাপট কমতে শুরু করেছে। এবার দেখা কতদিনে চেন্নাই পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে পারে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর গৌতম গুপ্তের এই রিপোর্টের সঙ্গেই সংবাদ প্রচার শেষ হলো আপাতত এখানেই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচন কমিশন পুনর্গঠন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার উদ্যোগ নিয়েছেন। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা থেকে সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
2012 সালেও তৎকালীন প্রেসিডেন্ট নির্বাচন কমিশন পুনর্গঠন প্রশ্ন এবং এলক্ষে সার্চ কমিটি গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছিলেন, তবে তখন ফলাফল ইতিবাচক ছিল না। এবারেও প্রেসিডেন্ট একই কারণে আবার রাজনৈতিক দলের সাথে একটি সংলাপের আয়োজন করেছেন। এই সংলাপের ভবিষ্যৎ আদৌ কি হবে সে প্রশ্নে নানা আলাপ আলোচনা চলছে। এর অন্যতম কারণটি হচ্ছে প্রেসিডেন্ট সংবিধানের বিধান মোতাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে তার পরামর্শ করার বিধান রয়েছে। এছাড়া সার্চ কমিটি গঠনে আইন প্রণয়নের কোনো উদ্যোগ নেই। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আহত সংলাপ সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।
কিভাবে একটা সিলেকশন কমিটি তৈরি হবে, কারা থাকবে, তাদের কাজ কি হবে, তার পরবর্তী পর্যায়ে পরবর্তী ধাপ কি হবে, সেই ধাপের থেকে তারপর কোথায় যাবে, তারপরে আলটিমেটলি রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেটা তখন ওখান থেকে ফাইনাল সিলেকশনটা উনি দেবেন, এরকম একটা আইন ছিল। এটা কোন পার্টি কিন্তু এ পর্যন্ত আইন নিয়ে আলোচনাও করেনি এবং এটা কেউ উদ্যোগও নেয়নি। হ্যাঁ, সেটা আপনি সরকারি দলই হোক অথবা সরকারের বাইরের দলই হোক,
সংবিধানে প্রেসিডেন্টের উপরে যে বাধ্যবাধকতা আছে সে সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন,
যেহেতু সংসদীয় গণতন্ত্রের বিষয় আছে, আমাদের কনস্টিটিউশনে বলা আছে রাষ্ট্রপতি নিশ্চয়ই এটা নিয়ে কোনো আলোচনা করেছেন এবং প্রধানমন্ত্রী সায় দিয়েছেন হতো এটাই মনে করি।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার প্রত্যাশা ব্যক্ত করেছেন যে প্রেসিডেন্ট নির্বাচনকালীন সরকার গঠন প্রশ্নেও উদ্যোগী হবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পর্ণো সাইটগুলো বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এইসব সাইট বন্ধ করা বাস্তবে কতটা সম্ভব এবং এর সামাজিক প্রেক্ষাপট নিয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিক আফসান চৌধুরীর সাথে কথা বলেছেন আহসানুল হক।
সম্প্রতি বাংলাদেশের টেলিযোগাযোগ বিভাগ একটি কমিটি গঠন করেছে। অনলাইনে আপত্তিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত একটা সভায় ইন্টারনেটে পর্নোগ্রাফি এবং আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি গঠন করা হয় এবং পর্নোগ্রাফি এবং আপত্তিকর কন্টেন্টের পূর্ণাঙ্গ ওয়েব তালিকা প্রস্তুত করে এগুলো বন্ধে কারিগরি প্রস্তাবনা তৈরি করার কথা বলা হয়েছিল। এখন সেই কাজ এগোচ্ছে। এ বিষয়ে আমি এখন কথা বলছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সাংবাদিক আফসান চৌধুরীর সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
এই যে বাংলাদেশ সরকার পর্নোগ্রাফিক সাইটগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং একটা উদ্যোগ নিয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন?
এটা অবশ্যই সাধারণ যোগ্য, কিন্তু এই কাজটা করার সজ্ঞতা এবং যোগ্যতা বাংলাদেশ সরকারের প্রযুক্তি বিষয়ক যারা দায়িত্বে রয়েছেন তাদের আছে কিনা সে সম্পর্কে সন্দেহ আছে। দ্বিতীয়ত মনে রাখবেন যে প্রায় 30% মোবাইল ফোনের ট্র্যাফিক কিন্তু পর্নোগ্রাফি সাইটে যায়, এটা কদিন আগে খবরে বের হয়েছে। তো তাহলে তো দেখা যাচ্ছে যে টোটাল ট্র্যাফিকের 1/3 কমানো এটা ছোট বিষয় না। আর এটা ISP প্রোভাইডার যতজন আছে তাদের সঙ্গে বললে এটা করা যায়, অবশ্যই করা যাবে। গেটওয়ে যারা ব্যবসা করছে, এই গেটওয়ে বন্ধ করার ব্যবসা তো বাংলাদেশে একটা বড় ব্যবসা, এটা তো মোটামুটি অপ্রচলিত ব্যবসা বলে খুব একটা মানুষ জানে না। এটা একটা বড় ব্যবসা বিশেষ করে রাজনৈতিক কারণে। অন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সরকার যখন এটা করতে যাবে তখন সরকার এটা সঠিকভাবে করতে পারবে কিনা এবং আইএসপিদেরও দক্ষতা আছে কিনা এটা করার, এটা সরকারকে বোঝা দরকার কাজে নামার আগে।
এটা আপনি যথার্থই বলেছেন যে এই কাজটি করা কতটা সম্ভব বাস্তবে সেটা একটা প্রশ্ন, কিন্তু আরেকটি প্রশ্ন হচ্ছে এই কাজটি করা কতটা জরুরি বলে আপনি মনে করেন?
এই কাজটি করাটা খুবই জরুরি, কিন্তু আমি জানি না পৃথিবীর অন্যান্য দেশে কি হচ্ছে। আমি তারানহালিমের যে কথাটা দেখছিলাম যে 80-70% পারলেও অনেক বড় কাজ হবে, সব পারা যাবে না তিনি স্বীকার করছেন। এখানে ওয়েবসাইট বন্ধের সক্ষমতা অর্জনের জন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট গেটওয়ে গুলোর সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তা আমার যেটা মনে হয় এইগুলো বেশিরভাগ তো ফ্রি সাইট, এগুলো তো পে ফর সাইট খুব একটা নেই বাংলাদেশে, আমি যেটা শুনেছি। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে যারা আছে তারা মুফতের সাইটগুলো পায়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে যখন পে ফর সাইট হয় সেখানে গিয়ে পয়সা পাতি, তা বাংলাদেশের মানুষ তার পয়সা দিয়ে বোধহয় পর্নোগ্রাফি দেখার ওই অর্থনৈতিক ব্যবস্থাটা নাই। তো তাহলে বাংলাদেশের এটা জরুরি, এবং এইটার বিরুদ্ধে আমরা যারা শিশুদের যৌন নির্যাতন নিয়ে কাজ করছি আমরা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি। কারণ ধরুন বয়স্ক আছে মানুষ, যদি 18 বছরের উপরে হয় সে যদি পর্নোগ্রাফি দেখে আমার তো কিছু বলার নেই, আমি না আইন তো বোধহয় বলতে পারবো না, আমি জানি না বলতে পারবো কিনা। কিন্তু শিশুদেরকে যৌন যৌন সম্ভোগের বিষয় নিয়ে অনেক পর্নোগ্রাফির সাথে যেটা চাইল্ড পর্নোগ্রাফি বলে এগুলোকে বন্ধের দাবি জানাচ্ছি আমরা 1998 সাল থেকে। তো এটা 1998 সাল 2016 মানে 18 বছর ধরে আমরা দাবি করে আসছি ব্রেকিং দ্য সাইলেন্স এর পক্ষ থেকে, এগুলোকে বন্ধ করো এগুলোকে বন্ধ করো, ইউনিসেফ ও এই দাবিটা এনেছে, কিন্তু এতদিন পর্যন্ত তো সরকারের মাথায় এটা যায়নি, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, খুব সাধুবাদ জানাচ্ছি। বড়দের ব্যবহারের সম্পর্কে আমি জানতে চাই না, তবে এটাও আমি মনে করি যে এত সমাজ যখন পাল্টাচ্ছে আমাদের সমাজটা তো পাল্টাচ্ছে। আমাদের সমাজে আমি মাস্টার মানুষ, আমি আমার ছাত্রছাত্রীদের দেখি, আমার মনে হয় জীবনের যে লক্ষ্য গতি এইগুলোরও সংকট আছে। আমরা শুধুমাত্র আলাদাভাবে বিচ্ছিন্ন ভাবে পর্নোগ্রাফি সাইট বন্ধ করতে পারবো হয়তো, কিন্তু তাতে অন্য কোনো জায়গায় পর্নোগ্রাফি তৈরি হবে, অন্য কোনো জায়গায় লোকে এই পর্নোগ্রাফি সংগ্রহ করবে এবং খাবে। আমাদের যেটার অভাব সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের কাছ থেকে আমি বুঝতে পারি, তাদের সমাজ থেকে তারা কিছু পাচ্ছে না, তাদের সরকার থেকে কিছু পাচ্ছে না, রাষ্ট্র থেকে কিছু পাচ্ছে না, ভাবনা চিন্তা থেকে কিছু পাচ্ছে না, তারা একেবারেই আত্মকেন্দ্রিক অথবা বড় জোর পরিবার কেন্দ্রিক, কিন্তু পরিবারের সঙ্গে তাদের দ্বন্দ্বটাও বারবার চলে আসছে। এই কারণে আমি জানি যে আমি নিজে ওদেরকে একটা বিষয় গবেষণাটা করাই, ওরা নিজেরাই বলি যে তোমরা বলো তোমরা কি। তো আমি দেখছি যে আমাদের এই নতুন প্রজন্মের মানুষগুলো কিন্তু তারা তারা খুব ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তারা কে তারা বলতে পারছে না। এমন জনগোষ্ঠীর মানুষই তো আনন্দ লাভ করার চেষ্টা করবে সেই সব জায়গা থেকে যেটা তাকে স্বাভাবিক জীবন দিতে পারে না। তো আর দ্বিতীয়ত রাজনীতির অভাবের কারণে বা রাজনৈতিক উদ্দেশ্য সামাজিক প্রকল্পের উদ্দেশ্যের অভাবের কারণে সে আরো ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক মানুষের মধ্যে যৌন ভাবনা অনেক বেশি থাকে। পশ্চিমটার যেটা খুব ভালো লক্ষণ, আমি পশ্চিমেও যখন ছিলাম আমি তখন এই বিষয়ে দেখেছি, সেই জন্য আমি মনে করি যে এটা কেবলমাত্র জঙ্গি দমনের মতো শুধুমাত্র পুলিশ দিয়ে হবে না।
আফসান চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
আগামী 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে কলকাতায় যাচ্ছেন 72 জনের প্রতিনিধি দল। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্টুলিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন মেজর জেনারেল জেনারেল স্টাফ আর নাগরাজ। 1971 সালের মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বরের এই দিনেই পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীও জয়লাভ করেছিল, জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলে থাকবেন বহু মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার, থাকবেন বাংলাদেশ সামরিক বাহিনীর 3 বিভাগের বর্তমান ও অবসরপ্রাপ্ত আধিকারিকরা, পাশাপাশি বাংলাদেশের প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। সেখানে 71-এর যুদ্ধে চূড়ান্ত বলিদান দেওয়া সৈনিকদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন দুদেশের প্রতিনিধিরা। এদিকে ভারতীয় প্রতিনিধি দলে থাকবেন প্রায় 40 জন। তালিকায় রয়েছেন প্রাক্তন সেনাযুদ্ধে পরমবীর চক্র প্রাপ্ত মরণোত্তর লান্স নায়ক আলবার্ট এক্কার পরিবার, থাকবেন বর্তমান অবসরপ্রাপ্ত সামরিক কর্তারা। আগত অতিথিদের সুরক্ষা ও অনুষ্ঠান চলাকালীন যে কোনো প্রকার অনভিপ্রেত ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, সংখ্যালঘু দেশে দেশে। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল। এবার শুরু হচ্ছে আমাদের ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস, এর 82তম পর্ব।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ থেকে আমাদের ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
ইংরেজি ভাষায় ইডিয়াম অর্থাৎ বাগধারা বাগবিধি শেখার এই অনুষ্ঠানে আজ আমরা নতুন একটা ইডিয়াম শিখব, তবে তার আগে গত সপ্তাহের পড়া ঝালাই করে নেওয়ার পালা।
ঠিক আছে, মাই টিচার স্যাড ইটস এ রুল অফ থাম্ব দ্যাট ইউ শুড বি ইন দ্য এক্সাম হল অ্যাট লিস্ট 15 মিনিটস বিফোর দ্য এক্সাম বিগিনস।
পরের বাক্যটি,
বুকিং এ সিট ফর দ্য সামার কনসার্ট ইন অ্যাডভান্স ইজ দ্য রুল অফ থাম্ব or else you might not get the right seat.
Sheshar bakkuti Sabrina,
we are always in the studio at least 15 minutes before our air show begins, that's the rule of thumb. Tobe ebar nischoy apni amader ajker idiom somporke bolben.
Thik tai, ajker idiom holo
to break the ice.
শুনতে তো বেশ সহজ মনে হচ্ছে, বরফ ভাঙা কিংবা বরফ চূর্ণ বিচূর্ণ করা, এরকম কিছু একটা।
কিন্তু ইডিয়াম হিসেবে এর অর্থ কিন্তু তা নয়।
তাহলে
শোনা যাক এই আলাপচারিতা।
Hey, I saw you at my party last night, but you didn't stay very long.
I knew no one, and I didn't have the energy to break the ice with a bunch of new people.
Asking questions is a good icebreaker.
True, but even if I broke the ice, I didn't have the energy to listen.
কি কিছু বুঝতে পারলে?
না, ব্রেক দ্য আইস এর মানেটা ঠিক বুঝতে পারিনি।
আর গল্পটা?
হ্যাঁ, গল্পটা তো খুব সহজ।
বলো তাহলে ঘটনাটা।
একটা অনুষ্ঠান সম্পর্কে কথা হচ্ছে অ্যানা আর জোনাথনের মধ্যে। জোনাথন অ্যানার একটা পার্টিতে গিয়েছিল, অ্যানা সেটা দেখেছে, কিন্তু এই পার্টি থেকে জোনাথন আবার খুব তাড়াতাড়ি চলে এসেছিল।
কিন্তু কেন?
জোনাথন বলছে ওই অনুষ্ঠানে সে কাউকেই চিনত না, তাছাড়া একদল অচেনা লোকের সঙ্গে আইস ব্রেক করার মতো তার শক্তি ছিল না। এটাই তো বুঝতে পারছি না যে আইস ব্রেক করার জন্য আবার শক্তির প্রয়োজন কেন।
ওই যে গোড়াতে বলেছিলাম এই আইস সেই আইস নয়, এটা একটা ভিন্ন ব্যাপার।
তাহলে
তাহলে এসো এই ব্যাখ্যাটা মন দিয়ে শোনো।
To break the ice means to start a conversation with someone you don't really know. In the winter, ships can get stuck in ice. Smaller ships break the ice to open up passageways. People can open conversations in the same way.
এর মানে তো এখন দেখছি বেশ সহজ।
তাহলে বলো কি মানে?
অজানা অচেনা কোনো লোকের সঙ্গে আলাপ শুরু করা। আবার বলছে বরফে জাহাজ আটকে গেলে যেমন বরফ ভেঙে জাহাজকে নিয়ে যেতে হয়, তেমন কিছু একটা।
হ্যাঁ, মূল ইডিয়ামটা এসেছে সেখান থেকেই, তবে ইডিয়াম হিসেবে এর মানেটা আসলে কোনো অজানা লোকের সঙ্গে আলাপচারিতা করা।
আচ্ছা, বাংলায় সম্পর্কের বরফ গলা বলে একটা কথা আছে।
হ্যাঁ, কিন্তু এর মানেটা একটু ভিন্ন। এর অর্থ হচ্ছে কারো সঙ্গে খারাপ সম্পর্ক থাকার পর আবার সম্পর্ক ভালো হওয়া, মানে শীতল সম্পর্ক থেকে উষ্ণ সম্পর্ক হওয়া।
হ্যাঁ, এবার মানেটা বুঝতে পেরেছি।
তাহলে এখন ব্রেক দ্য আইস দিয়ে কয়েকটা বাক্য তৈরি করো সাবরিনা।
ঠিক আছে, লিসা ইজ সাচ এ ফ্রেন্ডলি পারসন দ্যাট শি ক্যান ইজিলি ব্রেক দ্য আইস উইথ পারসনস শি ডাজন্ট নো।
বাহ, পরের বাক্য,
দ্য ইউজুয়াল ইংলিশ ওয়ে অফ ব্রেকিং দ্য আইস উইথ নিউ পারসনস ইজ টু বিগিন টকিং অ্যাবাউট ওয়েদার।
আরো একটা বাক্য শুনি সাবরিনা।
My sister is so shy and uncomfortable in unknown situations that she is unable to break the ice with people she hasn't met before.
একদম সত্যি কথা বলেছো সাবরিনা। তবে এখন তো আমাদের উঠতে হবে। ইংলিশ ইন মিনিটসের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবির উদ্দিন।
আজ মঙ্গলবার জাতিসংঘ বলেছে সিরিয়ার আলেপ্পো শহরের বিভিন্ন মহল্লায় সরকার সমর্থিত বাহিনী কমসে কম 82 অসামরিক লোককে হত্যা করেছে বলে তাদের কাছে খবর পৌঁছেছে। ওখানটায় এখন বিদ্রোহী দখলিত শেষ অঞ্চলগুলোর পুনর্দখল অত্যাসন্ন প্রায়। জাতিসংঘের অধিকার বিভাগীয় মুখপাত্র রুপার্ট কোলভিল জেনিভায় সাংবাদিকদের বলেছেন, খবরাখবরের যথার্থ যাচাই করা কঠিন একটা কাজ এবং ওই হত্যাকাণ্ড ঠিক কখন সংঘটিত হয় সেটা পরিষ্কার নয়। আমরা কায় মনোবাক্যে আশা পোষণ করছি এসব খবরাখবর যেন সত্য না হয় অথবা এসব যেন অতিরঞ্জিতই প্রমাণিত হয়। কোলভিল জাতিসংঘ অথবা আন্তর্জাতিক রেড ক্রসের মতো অন্য কোনো সংগঠনকে যেন আলেপ্পোর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেওয়া হয় সে বাবদে আহ্বান জানিয়েছেন, যাতে অধিকার লঙ্ঘন নিয়ে যেসব উদ্বেগ উৎকণ্ঠার উদ্ভব ঘটেছে সেসবও দূরীভূত হতে পারে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRCও আজ মঙ্গলবার উদ্বেগের সঙ্গেই জানিয়েছে আলেপ্পোর পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষের এখন নিরাপদে কোথাও পালানোরও কোনো জায়গা নেই। ওখানকার বিবদমান পক্ষগুলোকে ICRC ওইসব মানুষজনের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। মায়ানমারের সরকার ও সামরিক বাহিনী গত 3 মাসে রাখাইন প্রদেশের শত শত ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করার দায়ে দোষী বলে হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার গোষ্ঠী খবর দিচ্ছে। বলা হচ্ছে আরক্ষা বাহিনীর বিরুদ্ধে জঙ্গি হামলার শাস্তিবিধানেই এসব করা হয় বলে বলা হচ্ছে। অক্টোবর থেকে নিয়ে এ পর্যন্ত সরকারি বাহিনী কমসে কম 1500 ঘরবাড়ি জ্বালিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রামকে গ্রাম পোড়ানো হয়েছে, হাজার হাজার রোহিঙ্গাকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে। পাকিস্তান তার নবনির্মিত চীনের তৈরি করে দেয়া গোয়াদার বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বিশেষ মেরিটাইম বাহিনীর শিলান্যাস করেছে। এরই কেন্দ্রস্থলে থিতু রয়েছে চীন ও পাকিস্তানের মধ্যেকার বহু শত কোটি ডলারের অর্থনৈতিক সহযোগিতা চুক্তি। চীন পাকিস্তান জুড়ে সড়ক, রেলপথ সংযোগ ও বিদ্যুৎ প্রকল্পের নেটওয়ার্ক গড়তে $5,000 কোটি বিনিয়োগ করছে। এ সংযোগ বন্ধন পরিশেষে চীনের পশ্চিম সীমান্তবর্তী শিনজিয়াংকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করবে আরব সাগরবর্তী এক গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট রূপে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তাঁর আগামী প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর পদের জন্য এক্সন মোবিল কোম্পানির চেয়ারম্যান এবং শীর্ষ নির্বাহী কর্তা রেক্স টিলারসনকে বেছে নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মিত্র সম্পর্ক রয়েছে টিলারসনের এবং পেশাজীবনের 41 বছর কেটেছে তাঁর ওই একই তেল কোম্পানির সঙ্গে। দুর্নীতি বিরোধী মতাদর্শী সংগ্রামী এক ব্যক্তি ঘোষণা দিয়েছেন, রাশিয়ায় 2018 সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্টের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক কোনো পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তাঁর উপর যে বিধিনিষেধ ছিল সেটা এইমাত্র গেল মাসেই প্রত্যাহৃত হয়েছে। প্রসেস প্রগ্রেস নামের বিরোধী পার্টির নেতা 40 বছর বয়সী অ্যালেক্সাই নাভালনি বর্তমান গদ্দিনশীন প্রেসিডেন্টের কট্টর বিরোধী সমালোচক এবং পুতিনকে তিনি উৎকোচ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করে থাকেন। ইতালির এক আদালত ভূমধ্যসাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মাপের এক বিপর্যয়ে শত শত মানুষের মৃত্যুর জন্য দায়ী বলে অভিযুক্ত তিউনিসিয়ার এক নাগরিককে দোষী সাব্যস্ত করেছে। সিসিলির কাটানিয়ায় মোহাম্মদ আলী মালিককে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মানুষ হত্যা, মানব পাচার এবং সেই দুঃখজনক ঘটনার জন্য দায়ী ব্যক্তি হিসেবে, যার কারণে ভূমধ্যসাগরে ডুবে মরেছে কমসে কম 780 মানুষ।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.